الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبی اکرم نور مجسم صلی اللہ علیہ وسلم ارشاد করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার জন্য নিরাপত্তার দরজা খুলে দিবেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মাহে রমজানুল মোবারকের বরকতময় মুহূর্তগুলোর মধ্যে দ্বিতীয় দশক মাগফিরাতের দশক এটি অতিবাহিত হচ্ছে আল্লাহ তাআলা সবাইকে বিনা হিসাবে ক্ষমা ও মাগফিরাত দান করুক আল্লাহ তাবারকা তাআলা সকলের প্রতি সন্তুষ্ট হোক উত্তম আমল করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের প্রোগ্রাম রাইটস হকসমূহ আপনারা দেখার সৌভাগ্য অর্জন করছেন আর প্রতিদিনই আমরা নতুন বিষয় নিয়ে আর তার হক সম্পর্কে আলোচনা করি আজকে আমাদের প্রোগ্রামের শিরোনাম এবং বিষয়বস্তু হচ্ছে শিক্ষকের হক টিচার শিক্ষক যিনি শিক্ষা দেন মুআল্লিম যদি ভাবা হয় তবে এটি খুবই তাৎপর্যপূর্ণ কাজ আর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আর স্বয়ং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দানকারী মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাবারকা তাআলা সবাইকে ক্ষমা ও নিরাপত্তা দান করুক শিক্ষকের গুরুত্বকে এই বিষয়টির মাধ্যমে খুব ভালোভাবেই বোঝা যেতে পারে একজন শিক্ষক একজন ছাত্রকে প্রশিক্ষণও দেন স্টুডেন্টকে শিখিয়ে থাকেন জীবনের সর্বোত্তম মানুষ কিভাবে হতে হবে সেই পদ্ধতিও শেখান আর এর সাথে সাথে শিক্ষক দয়ালু হন তিনি কোনো না কোনো বিশেষ বিদ্যাও শিখিয়ে থাকেন আর এমন কিছু পদ্ধতি ও টেকনিক নিজের ছাত্রদের ডেলিভার করেন যার মাধ্যমে সে নিজের জীবনকে সামনে এভাবে বলতে পারেন যে তার ফিউচার অনেকটাই এর উপর বেস করে থাকে তার ভিত্তি ভবিষ্যতের ভিত্তি অধিকাংশই ক্ষেত্রে দেখা যায় তো এটি শিক্ষকের একটি উত্তম আচরণ উত্তম শিক্ষাদান আর শিক্ষকের উত্তম প্রশিক্ষণ এক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে শিক্ষকের সম্মান করার তৌফিক দান করুক আর লেখা তো থাকেই শিক্ষকের সম্মান করুন কিন্তু অন্যদিক থেকে যদি দেখা হয় তো এই সংবাদও শোনা যায় যে টিচার্সদের গায়ে হাত তোলা হচ্ছে অথবা তাদের সাথে অশিষ্টাচারমূলক আচরণ করা হচ্ছে এ জাতীয় আরও অনেক কিছু ঘটে থাকে কিবলা নিগরানের সুরা হজরত হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুমুল আলিয়া প্রোগ্রামে উপস্থিত আছেন শিক্ষকের হক
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলা হযরত ইমামে আহলে সুন্নাত শিক্ষকদের ব্যাপারে অনেকগুলো হক বর্ণনা করেছেন আর খুবই উত্তম শিক্ষাদান করেছেন আর যদি শিক্ষক পীর হন
আল্লাহু আকবার
তখন তা নূরুন আলা নূর হয়ে যায়
সুবহানাল্লাহ
তখন শিক্ষকের হক এবং পীরের হক উভয়টিকে আদায় করতে হয় কয়েক জায়গাতে আলা হযরত পীরের যে হক লিখেছেন মুর্শিদের সে অনুযায়ী শিক্ষকের হকও লিপিবদ্ধ করেছেন উদাহরণস্বরূপ যদি কোনো পীরই শিক্ষকের দায়িত্ব পালন করে থাকেন অথবা শিক্ষককে পীর বানিয়ে নেয় যার মাঝে সকল শর্তসমূহ উপস্থিত এখন একে এভাবে বলতে পারেন হকের উপর হক হকের উপর হক তো এটি কোনো বোঝা নয় কেননা এতে ফয়েজের উপর ফয়েজ ফয়েজের উপর ফয়েজ ফয়েজের উপর ফয়েজ এভাবে বুঝুন ইনভেস্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট প্রফিটের উপর প্রফিট প্রফিটের উপর তাই মানুষের উচিত হক আদায় করা এ তো হক তাহলে আর বাকি কি রইল যেভাবে আপনি যত বেশি টাকা লাগান লাভ তত বেশি বেড়ে যায় হক আদায় করলে আপনার ফয়েজও বেড়ে যাবে
সুবহানাল্লাহ
যাই হোক উস্তাদ যিনি শিক্ষক যিনি মুআল্লিম আজ নিজ ছাত্রদের আল্লাহ এবং তার রসুলের হুকুম অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেয় তাদের নিকট ইলমে দিন পৌঁছায় তাদের মানসিক এবং তাদের অন্যান্য প্রশিক্ষণের দায়িত্ব নেয় মূলত শিক্ষক নিজেই শিক্ষকের বিষয়ে আমরা কথা বলার পূর্বে শিক্ষকের পরিচয়ের একটি বিষয় আছে যে শিক্ষক কে হু ইজ টিচার হু ইজ মুআল্লিম তো প্রথমে এ বিষয়ে আলোচনা হওয়া উচিত, যদিও তা আমাদের বিষয়বস্তু নয়। যাই হোক, শিক্ষক তো শিক্ষকই, তার কাছ থেকে আপনি কুরআন শিখেছেন, ইলমে দিন অর্জন করেছেন, এছাড়াও তার কাছ থেকে আপনি আরও অসংখ্য জ্ঞানও অর্জন করে থাকেন। আর ইলম শিক্ষকের সম্মানের মাধ্যমে আসে।
গুরুত্বপূর্ণ কথা,
শিক্ষককে ছাত্র যত বেশি সম্মান করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। আপনি যেমনটি বলেছেন যে শিক্ষককে মারা হয়, আঘাত করা হয়, শিক্ষকের সাথে খারাপ আচরণ করা হয়, তো দুর্ভাগ্যবশত এই জাতীয় কাজকর্ম ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে হয় যা ধর্মীয় প্রতিষ্ঠান নয়। দেখুন, আপনি, আমি মনে করি না আপনি এমন কোনো দিনই প্রতিষ্ঠান পাবেন যেখান থেকে আপনি এই সংবাদ শুনতে পাবেন যে এই দিনই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের শিক্ষককে মেরেছে।
একদম সঠিক বলেছেন,
আমার মনে হয় না। আর আমরা আশিকানে রসুলগণের অনেক দিনই প্রতিষ্ঠান দেখেছি, অনেকগুলোতে ভিজিট করেছি। আজকের এই ফিতনা ফাসাদের যুগেও যদি কুরআন ও হাদিসের এই সকল শিক্ষক যদি আগমন করেন, তখন ছাত্ররা আগ বাড়িয়ে যায়, শিক্ষকের জুতা প্রথমে আমরা উঠাব, এসব হয়ে থাকে। এছাড়া এতে মা বাবারও বড় ভূমিকা থাকে। এখন মা বাবা অনেক সময়, যেমন ধরুন প্যারেন্টস মিটিং হয় স্কুলগুলোতে, তারা সেখানে গিয়ে, আমার জানা মতে, আমি কখনো মিটিংয়ে অ্যাটেন্ড করিনি কিন্তু নলেজ আছে, যেভাবে শিক্ষকের উপর অথবা টিচার্সদের উপর রাগ ঝাড়ে, মাঝে মাঝে টিউটরের সাথে যে ধরনের আচরণ করে থাকে, ঘরে হুজুর আসলে যে ধরনের আচরণ করে থাকে, এছাড়াও অন্যান্য যেসব আচরণ দেখা যায়, এর মাধ্যমে ছাত্রদের, শিশুদের মস্তিষ্কে প্রভাব পড়ে যে শিক্ষকের সাথে এ ধরনের আচরণ করা যেতে পারে। দেখুন, খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি দূর থেকে দেখলেন যে ওনার ছেলে এক হাত দিয়ে পানি ঢালছেন শিক্ষকের পায়ে, আর এক হাতে পা ধুয়ে দিচ্ছেন। তো এরকমই ঘটনা যা আমার মনে পড়ছে,
উভয় হাত দিয়েই সে পানি ঢালছিল,
উভয় হাত দ্বারা পানি ঢালছিলেন আর শিক্ষক পা ধুচ্ছিলেন। তো এটি তিনি যখন দূর থেকে দেখলেন, তিনি রাগান্বিত হলেন। তিনি যে উপদেশ দিলেন তা ছিল এরকম, এমনটি কেন করলে যে উভয় হাতে পানি ঢাললে? হওয়া উচিত ছিল এক হাতে পানি ঢালতে, আরেক হাতে শিক্ষকের পা ধুয়ে দিতে। এই আদব বাবা শেখাচ্ছে। আচ্ছা, বাবা কে ছিলেন? জামানার খলিফা ছিলেন, জামানার বাদশাহ ছিলেন। বাদশাহ তার সন্তানকে শেখাচ্ছে যে বাবা শিক্ষকের আদব কিভাবে করতে হয়। অথচ এখনকার অবস্থা বড়ই অদ্ভুত। আচ্ছা, তখন সেখানে এরকম একটি সময়ও ছিল, সে যুগের বড় বড় বাদশাহ এবং আমির শিক্ষককে বলতেন আমাদের এখানে এসে বাচ্চাদেরকে পড়া, তারা বলতেন শিশুদেরকে এখানে এসে পড়তে হবে। ঠিক আছে, স্বয়ং খলিফা হারুনুর রশিদ অফার করেছিলেন। অতঃপর এসে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি উপস্থিত হলেন। তো এটিও আলাদা একটি টপিক। আজ আমরা যে আলোচনা করছি তা হচ্ছে শিক্ষকের আদব, শিক্ষকের হক এবং শিক্ষকের সম্মান নিয়ে আজ আমরা ডিসকাস করব।
তো আদব বলতে আপনি কি বুঝেন? শিক্ষককে মাথায় তুলে রাখবে, আদব কি?
হ্যাঁ, মাথায় তুলে রাখুন, এতে সমস্যা কি? শিক্ষক তো শিক্ষকই, মাথায় তুলে রাখা এটি একটি প্রবাদ, অর্থাৎ এর মানে হচ্ছে আপনি একটি উচ্চ পর্যায়ে উনাকে ইজ্জত, চূড়ান্ত সম্মান, যথাযথ স্থান প্রদান করছেন। মাথা তো সবার উঁচুতেই থাকে, তো আপনি মাথায় তুলে রাখা মানে হচ্ছে আপনি উনাকে উত্তম এবং সুন্দর পদ্ধতিতে সম্মান করছেন। আর যা কিছু আলোচনা করা হবে তা এইসব পয়েন্ট অফ ভিউতে, দৃষ্টিভঙ্গিকে সম্মান রেখে আলোচনা হবে, যখন কিনা কোনো শরীয় নিষেধাজ্ঞা না থাকবে, যখন কোনো শরীয় বাধা না থাকবে, এটি মনে রাখবেন। কেননা এক্ষেত্রে অনেক স্থানে শরীয় বাধা চলে আসে, দেখতে তো শিক্ষক মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সে ইমান ছিনতাইকারীও হয়ে থাকে, তাই সহি আকিদার হবে, সুন্নি মুসলমান হবে, এ জাতীয় অনেক বিষয় এই ক্ষেত্রে আলোচিত হবে। যাই হোক, ওনার পূর্বে কথাবার্তা শুরু না করা, শিক্ষকের একটি আদব লেখা আছে, প্রথমে নিজেই কথাবার্তা শুরু করবেন না। শিক্ষকই প্রথম, বলে না লেডিস ফার্স্ট, তো লেডিস ফার্স্ট নয়, টিচার হলেন ফার্স্ট, ঠিক আছে? আর দ্বিতীয় আদব এতে লেখা আছে যে ওনার জায়গায় ওনার অনুপস্থিতিতে না বসা। শিক্ষকের অনেক সময় নিজস্ব একটি চেয়ার থাকে, আসন থাকে, এখন কিছু স্টুডেন্টস যায় শিক্ষকের সিটে বসে, হ্যাঁ বলো, সেক্ষেত্রে অনেকটাই তাকে জোকস আর অনেকটা কৌতুকের পদ্ধতিতে অবলম্বন করে আর স্টুডেন্টসরা হাসতে থাকে। তো এটি হাসার মতো বিষয় নয়, আফসোসের বিষয় যে এমন যুগও এসে গেছে যে শিক্ষকের চেয়ার নিয়েও উপহাস করা হচ্ছে, সিট নিয়ে উপহাস করা হচ্ছে, ওনাদেরকে অভিনয় করে, বোর্ডে এসে ওনাদের লেখার অভিনয় কথাকে অভিনয় করা হচ্ছে, ওনাদেরকে অভিনয় করে চশমা পড়ছে,
কার্টুন বানায়। হাজি সাহেব
কার্টুনও বানায়।
আর আমি আপনাকে একটি ঘটনা বলছি, ছাত্র জীবনের একটি ঘটনা আমার মনে পড়ল। এই যে এই ঘটনাটি তখন আমি শুনেছিলাম, কিছু এমন ছাত্রও আছে যারা তাদের শিক্ষকদের টিটকারি করে বেড়ায়, হাসির পাত্র বানিয়ে ফেলা কাউকে। তো এক টিচার ছিলেন, ছাত্ররা ওনাকে এভাবে টিটকারি করত যে যখন তিনি ক্লাসে আসতেন তারা শীষ বাজাত। তো ওই শিক্ষকও ছিলেন বয়স্ক টাইপের ব্যক্তি, তো এরূপ আচরণও করা হয়ে থাকে। আপনি বলুন যে কেন এভাবে যারা স্টুডেন্ট আছেন অথবা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে তাদের নিকট কেন শিক্ষকের ভ্যালু দিন দিন কমে যাচ্ছে?
সুশিক্ষার অভাব আসলে মূল সমস্যা হচ্ছে এই, আমরাই ওভাবে সুশিক্ষা প্রদান করিনি। স্টুডেন্টসদের জন্য এই বিষয়ে কোনো প্রশিক্ষণ সেশন হয় না, যাকে আজকাল ওয়ার্কশপ নাম দেওয়া হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে এক ব্যক্তি মসজিদে প্রস্রাব করে, তখন সাহাবাই কিরাম অগ্রসর হলেন, নবী বাধা দিলেন, অতঃপর কিয়ামত পর্যন্ত তিনি তার গোলামদের প্রশিক্ষণ দিলেন কিভাবে থামাতে হবে, কিভাবে নিষেধ করতে হবে, কিভাবে বোঝাতে হবে, কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, কিভাবে বাধা দিতে হবে। একজন এসে জিনা করার অনুমতি চাইল, তাকে উত্তম পদ্ধতিতে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করেন, সে বিরত রইল গুনাহ থেকে। এই জাতীয় অসংখ্য হাদিস রয়েছে, এরকম কথা হাদিস রয়েছে যা আপনি বর্ণনা করতে পারেন। অসংখ্য হাদিস আছে এমন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুশিক্ষা দিয়েছেন। এছাড়াও সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মাঝে মিম্বরে আরোহণ করে তিনি যে ওয়াজ ও নসিহত প্রদান করতেন, আমি আপনি যদি সেই বর্ণনাগুলো পড়ি, এই জাতীয় হাজারো হাদিস আছে, দেখুন আপনার সম্মুখে হাজারো হাদিস আছে। তো এই হাজারো হাদিসের মধ্যে যে সকল হাদিসসমূহ যাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন, যে অমুকের আদব এটি, অমুকের হক এটা, অমুকের সম্মান হচ্ছে এটা, অমুকের প্রতি আচরণ অবলম্বন করা উচিত, সেগুলো যতক্ষণ আলোচনা হবে না, অতঃপর তাতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে এই সিরাত গ্রহণ করতে ইরশাদ করেছেন, যেসব বিষয়ে তিনি ওনাদেরকে উৎসাহ দিয়েছেন আর যা থেকে তাদেরকে বাধা দিয়েছেন, যে এটা না, এটা না, এটা না, যতক্ষণ পর্যন্ত ওইসব বিষয়গুলো প্রিয় ইসলামী ভাইয়েরা আলোচনা করা হবে না, শুরু থেকে আমাদের প্রশিক্ষণের অংশ বানানো হবে না। আজ শিক্ষক তো তার জায়গায়, মা বাবা কেন কাঁদছে? ওই সুশিক্ষার প্রবলেম, স্কুল কলেজে ইউনিভার্সিটি প্রশিক্ষণের সুশিক্ষার সেই মান নেই, যেখানে প্যারেন্টসের ব্যাপারে এমন আলোচনা করা হবে আপনার সন্তান আপনার ঘরে এসে আপনার কদমবুচি করবে। আমি দেশের বাইরে একটি শহরে গিয়েছিলাম, তখন সেখানে মা বাবা সম্পর্কে কথা হলো, তখন আমি এমনিতে বয়ানের মাঝে কদমবুচি সম্পর্কে কথা বললাম, বাবাকে কদমবুচি করা উচিত, অর্থাৎ আমি এমন এমন জায়গায় গিয়েছি যেখানে ঈদের দিনও বাবাকে কদমবুচি করার কোনো রেওয়াজই নেই যে কেউ বাবাকে কদমবুচি করবে, অর্থাৎ কোনো সন্তান যদি এটিও করে তখন বাবাও অবাক হবেন যে ঠিক আছে তো, তোমার শরীর সুস্থ আছে, আজকে কি হলো। আমাদের দেশে বাবার কদমবুচি করা হয়, মায়ের কদমবুচি করে, এটিও একটি আদবের একটি রেওয়ায়েজ হিসেবে পরিগণিত, কিন্তু বাহিরে এ ধরনের কোনো কালচারই নেই। তো যখন মা বাবার আদবের ব্যাপারে কোনো কালচার নেই, তাহলে শিক্ষকের ব্যাপারে স্টুডেন্টের কালচার কোত্থেকে তৈরি হবে? আপনি দেখুন, আমরা যখন দিনই প্রতিষ্ঠানের কথা বলি, তো আপনার এখানে তালিবে ইলমদের শিক্ষককে যে পদ্ধতিতে আদব করতে দেখা যায়, কখনো কি আপনি দেখেছেন দিনী প্রতিষ্ঠানের মধ্যে কোনো ছাত্র শিক্ষককে পেছন থেকে চক নিক্ষেপ করেছে?
কখনোই না,
কখনো না, অন্তত আমি শুনিনি। শিক্ষককে কখনো কাগজের দলা নিক্ষেপ করেছে?
হাদি সাহেব, 8 বছর আমিও পড়েছি জামিয়াতে, দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনাতে পড়েছি, কখনো এরকম একটি ঘটনাও ঘটেনি।
বরং ভয় লাগে, শিক্ষক যদি অসন্তুষ্ট হন ছাত্ররা ভয় পায় যে ভাই কি হবে,
ইলমের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে।
এখানেও এমন কিছু ছাত্ররা আসেন যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, আমি এটি অস্বীকার করছি না, অতঃপর তারা এর পরিণতিও ভোগ করে, ইলমের যে নূর আছে তা থেকে বঞ্চিত হয়। ঠিক আছে, অনেক সময় শিক্ষক স্টুডেন্টের মাঝে এমন কোনো বিষয় ঘটে যায় তখন সমস্যা হয়। এটি সামটাইমস শিক্ষকও যদি এ ব্যাপারে কিছুটা হিকমতপূর্ণ পন্থা শিক্ষক মহোদয় অবলম্বন করেন, তাহলে স্টুডেন্টসদের মাঝেও আদব তৈরি করা যেতে পারে, ফলে তারা হক আদায় করবে। এক জায়গায় আমি পড়েছিলাম, এক টিচার ক্লাসে প্রবেশ করে অ্যানাউন্স করলেন যে পেজ বের করো, আজকে টেস্ট হবে। ওহ স্যার, আপনি তো আগে বলেননি। না বললে কি হয়েছে? টেস্ট হবে, পড়ায়নি নাকি? অনেকগুলো স্টুডেন্ট রেজিস্ট করল, শিক্ষক সাহেব তাদেরকে ধমক দিলেন। আর তো ক্লাসে এমন এক স্টুডেন্ট ছিল যে সে বেঁকে বসল। এখন সে বলল, আমি টেস্ট দিব না, আপনি আগে বলেননি কেন? তখন শিক্ষক এবং তার মধ্যে তর্কবিতর্ক হয়ে গেল, আর পরিবেশ একদমই, ক্লাসের ভেতরের পরিবেশ একেবারে খারাপ হয়ে গেল, আর শিক্ষকের সাথে সেও খুব বাজেভাবে ব্যবহার করল। তো শিক্ষকও তাকে যাই মুখে আসলো তা শোনানো শুরু করল। সে টেস্ট দিল না, বাহিরে বের করে দিল। যাই হোক, বিষয়টি অ্যাডমিন পর্যন্ত পৌঁছালো। প্রিন্সিপাল ছিলেন, স্টুডেন্টের অভদ্র আচরণের কারণে তাকে, স্টুডেন্টকে বহিষ্কার করা হলো, আর শিক্ষককে বোঝানো হলো আপনার সংযত হওয়া উচিত ছিল। তখন ফলাফল এটাই হলো, ওই টিচার যখনই ক্লাসরুমে যেতেন, যেহেতু উনার কারণে ওই ক্লাসের এক স্টুডেন্টকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হলো, তো স্টুডেন্টসের সাথে ওনার আগে যে কনফিডেন্স লেভেল ছিল, আগে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, তা একেবারে খারাপ হয়ে গেল। এখন ওই টিচার ক্লাসে আর কমফোর্টেবল ছিলেন না, ফাইনালি তিনি নিজে রিজাইন করে চলে গেলেন। তিনি ক্লাসে পড়াতেই জানতেন না, স্টুডেন্ট ওনার সাথে পড়তেই চাইত না। আচ্ছা, এই ঘটনার সাথে আমি আরও একটি ঘটনা পড়লাম, এর সাথে ছিল এভাবে, আরও একজন টিচার ক্লাসে এসে বললেন যে চলো আজকে পরীক্ষা নিব। সেই ক্লাসেও একজন রেজিস্ট করল। তখন টিচার বললেন, কোনো অসুবিধা নেই, টেস্ট নিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নেই, যা পারবে তাই লিখে দাও। এভাবে বলে তিনি হেই সে উৎসাহ দিলেন। সেখানেও একজন স্টুডেন্ট বেঁকে গেল যে না স্যার, আপনি বাড়াবাড়ি করছেন। বললেন, বাবা এভাবে বলো না, তোমাদের যা আমি বলছি ভালোর জন্যই বলছি, টেস্ট দিয়ে দাও। না স্যার, টেস্ট তো আমি দেবই না। বললেন, অসুবিধা নেই, তুমি টেস্ট দিও না। না আপনি, আরে বাবা কেন, তুমি টেস্ট দিবে না তো, টেস্ট দিও না বাবা, যারা টেস্ট দিতে চায় তারাই টেস্ট দিবে। না স্যার, আপনি, আরে বাবা তুমি টেস্ট দিতে চাচ্ছ না, আমি কি তোমাকে প্রেশার দিচ্ছি যে টেস্ট দাও, তাই না? স্টুডেন্টদেরকে দেখো, সে টেস্ট দিতে চায় না, জোর করে কি টেস্ট দেওয়াতে পারবো? জি জি স্যার, কে কে টেস্ট দিতে চাও? তো সবাই হাত ওঠালো, সে হাত ওঠায়নি। টেস্ট শুরু হলো, শিক্ষক বোর্ডে প্রশ্ন লিখলেন, টেস্ট শুরু হলো, সেও সামনে আসলো, ছেলেটি খাতা নিল আর বসে পরীক্ষা দিতে শুরু করল। যদি উনিও ওই পদ্ধতি অবলম্বন করতেন যা প্রথমজন করেছিলেন, তাহলে কি হতো? আপনার একটি অভিজ্ঞতা আছে হয়তো, যখন ক্লাস ছুটি হয়, হাফ টাইম হয়, অন্যরকম যা হয়, তখন স্টুডেন্ট করিডোরের মাঝে হাঁটাহাঁটি করে, সেখানে অনেক সময় কোনো টিচার দাঁড়িয়ে থাকে। সালমান ভাই, এমন অনেক টিচার থাকেন, তারা যখনই আসেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার থ্যাংক ইউ, স্যার গুড মর্নিং, স্যার, এরকম করে টিচার চলে যান। আর এমন একজন টিচার থাকেন, তিনি কোথাও দাঁড়ালে স্টুডেন্টরা ওনার চতুর্পাশে দাঁড়িয়ে থাকে, একটি দলের মতো হয়ে যায়, আর তারা স্যার, তখনই তিনিও হেসে হেসে কথা বলতে থাকেন। সকল টিচার্সদেরই নিজের ব্যাপারে ভাবা উচিত, স্টুডেন্টসদের মাঝে নিজেদের মর্যাদা অবস্থান তৈরি করতে পারবেন।
মারহাবা, ঠিক আছে, কল নিয়ে নিচ্ছি।
টিচার্স অব দ্য রোল মডেল ফর দেয়ার স্টুডেন্ট অ্যান্ড দ্য সাইলেন্ট অবজারভার অব দেয়ার টিচার, অর্থাৎ টিচারের আচার ব্যবহার ছাত্ররা পর্যবেক্ষণ করে, তাই টিচারদের কীরকম আচার ব্যবহার অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন?
কিছু বিষয় আমি আপনার কলের পূর্বেই তুলে ধরেছি, শিক্ষক হিসেবে এমন হওয়া উচিত, কিন্তু বিশেষভাবে স্টুডেন্টস তাদের আদব এবং তাদের হককে, যা স্টুডেন্টসদের উপর শিক্ষকের আদব ও হক আছে, তা অবহেলা করা উচিত নয়। আমরা মা বাবার ব্যাপারেও বলে থাকি, মা বাবা সন্তানের হক আদায় না করেন, তাই বলে সন্তানকে এই অনুমতি দেওয়া হয়নি যে সে নিজের মা বাবার হকও আদায় করবে না, এটিও দেখতে হবে।
জি কল,
আমার প্রশ্ন হচ্ছে, অধিকাংশ শিক্ষকগণ কঠোর হন, তাদেরকে দেখলে ভয় লাগে, তো এই জাতীয় শিক্ষকদের হক আমরা কিভাবে আদায় করব, এই ব্যাপারে আলোচনা করুন।
কঠোর হওয়া উচিত নয়, শিক্ষককে নরম হওয়া উচিত। ওই আয়াতটি শুনিয়ে দিন,
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল ক্বালবি লানফাদু মিন হাওলিক।
আল্লাহর রহমত আপনার উপর এসেছে, তিনি আপনাকে দয়াদ্র বানিয়েছেন, যদি আপনি কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। এটি যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে তার সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে হাবিব, আপনার উপর আল্লাহর রহমত হয়েছে যে ওই রব আপনাকে দয়ালু বানিয়েছেন, যদি আপনি কঠিন হৃদয়ের হতেন তারা আপনার থেকে দূরে সরে যেত। দয়ালু অন্তর এটি কাছে নিয়ে আসে, কঠিনতা এটি দূরে সরিয়ে দেয়। তাই শিক্ষকের উচিত নিজেদের মধ্যে কোমলতা তৈরি করা, কোমল হৃদয় নিয়ে পড়ান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন আপনারা শুরুতে শুনেছেন, সালমান ভাই বর্ণনা করেছিলেন যে আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে, তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষক ছিলেন আর কিভাবে তিনি শিক্ষাদান করতেন আর সাহাবাদের কাছে ইলমের কথা পৌঁছিয়েছেন আর তাদেরকে ওই মর্যাদা নিয়ে গেছেন যে এই আগত পৃথিবীর জন্য তারা রোল মডেল হয়ে গেলেন, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান। আর খুবই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ নবুয়াত ঘোষণার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 23 বছর দুনিয়াকে তিনি কবুল করেছেন, 63 ইয়ার্সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছিলেন। সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইমান আনায়নকারী সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু, গুলামদের মধ্যে হযরত যায়েদ রদিয়াল্লাহু তাআলা আনহু, শিশুদের মধ্যে হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, নবুয়াত ঘোষণার পর এটি হয়েছে, এখন আসুন 23 বছর, শুরু এখান থেকে হল, এখন আসুন 23 বছরে। বিদায় হজের সময় এক বর্ণনা অনুযায়ী প্রায় 1,24,000 সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ানগণের জামায়াত হয়েছিল, যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা যা প্রসিদ্ধ, সে হজের ব্যাপারে আমি কথা বলছি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি দুনিয়া থেকে পর্দা করেন, ওনার জাহেরি ওফাত হয়েছিল। সেই 23 বছরের সংক্ষিপ্ত সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে তাবলীগ, ইসলাম আর ইসলামের বিভিন্ন দেশ এবং শহরে পৌঁছানো, বিজয়ের ধারাবাহিকতা থাকা, অভ্যন্তরীণ বিষয় ছিল সেগুলো সমাধান করা, সাথে সাথে নিজ সাহাবায়ে কিরামদের শিক্ষা এবং প্রশিক্ষণের উপর এভাবে ওনার সুদৃষ্টি দেওয়া। আর যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তখন 1,00,000 কম বেশি, যাই এর অ্যাকচুয়াল ফিগার হোক, 1,24,000 সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ান আমাদেরকে দিয়ে গেছেন, কম বেশি যতই ছিলেন, কম বেশি হতে পারে ডেফিনেটলি, রেখে গিয়েছেন আর বলেছেন কোনো একজনকে অনুসরণ করো, হেদায়েত লাভ করবে। সাহাবাই কিরামের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইরশাদ পাওয়া যায়? কোনো একজনকে অনুসরণ করো, হেদায়েত প্রাপ্ত হবে। আমাকে বলুন যে তিনি কায়নাতের শিক্ষক ছিলেন, এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও প্রশিক্ষণের পদ্ধতি ছিল। তাই যারাই শিক্ষক হতে চায়, উস্তাদ হতে চায়, টিচার্স হতে চায়, আমরা ইংলিশে বলে থাকি, তার জন্য যে কারিকুলাম দরকার, কারিকুলাম হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত।
মারহাবা।
এর উপর আমল করুক আর এর উপর আমল করে অগ্রসর হোক, তাহলে ইনশাআল্লাহ তাআলা সবকিছু বুঝতে পারবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন, ওনাদের যে স্বভাব, অবস্থান, মর্যাদা ছিল, তাদের সাথে কথা বলার ধরন কেমন ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলার ধরন কেমন ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিভাবে কথা বলতেন, খালিদ বিন ওয়ালিদের সাথে কিভাবে কথা বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সকল স্ত্রী ছিলেন তাদের সাথে কথা বলার পদ্ধতি কেমন ছিল, নিজের নাতি এবং শিশুদের সাথে কথা বলার পদ্ধতি কেমন ছিল, প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে আমাদের সামনে এসেছে বা আসবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামাজিক জীবন ছিল তা শিক্ষককে অবশ্যই সামনে রাখা উচিত, অন্যান্য যেসব জীবন ধারণ ছিল অবশ্যই সামনে রাখা উচিত। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তাআলা আপনার স্টুডেন্ট, আল্লাহ চাইলে আপনার জন্য তারা জীবন দিয়ে দিবে।
মারহাবা। জি কল,
আমার প্রশ্ন হচ্ছে, যেসব শিক্ষকেরা বলেন আমার কাছে টিউশন পড়ো, তাদের সম্পর্কে আপনি কি বলেন?
কেন বলবেন তা তো ওনারাই বলবেন, টিউশন আমার কাছে পড়ো
বলে। কারণ একদম সহজ হিসাব, এটা না বুঝার কি আছে, যত বেশি ছাত্র আসবে তত বেশি ফি আসবে, ফি যত বেশি আসবে টাকাও তত বেশি হবে, টাকা যত বেশি হবে তত বেশি আরাম করা যাবে।
না এমন না যে তারা শুধু টাকা নিয়ে পড়ান, টিউশন আমার কাছে পড়ো, তোমাকে ভালোভাবে পড়াবো, শেখাবো, উত্তম প্রশিক্ষণ দেবো, এই মানসিকতাও কি থাকে না?
আমাকে বলুন যে আপনি আজ পর্যন্ত এমন কোন শিক্ষক কি দেখেছেন যিনি ফ্রিতে পড়ান, তোমরা আমার কাছে টিউশন পড়ো, কোনো টাকা দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না, পড়তে চলে আসো।
না ফ্রিতে পড়ানো অনেক শিক্ষক মহোদয়কে আমি চিনি, তারা ইলম দিন হিসেবে পড়িয়ে যাচ্ছেন। হতে পারে সব জায়গাতে এমন কিছু শিক্ষক আছেন, এমন আশিকানে রসুল, আমরা কিভাবে বলতে পারি যে এমন কেউ নেই?
এটিকে একটি ব্যতিক্রম কেস হিসেবে নিন।
তার মানে আপনি আমাকে সুধারণা রাখার অনুমতি দিচ্ছেন না আপনি?
না না, আমি বলছি না যে এরকম নেই, আছে হয়তো, আমি মেনে নিচ্ছি।
ঠিক আছে, মেহরবানি
থাকবে। কিন্তু এক আলা বরকত দিক, এক এটাও হয় তারা ছাত্রদের বলেন টিউশন পড়তে চলে আসো, আর সাথে ফিও বলে দেন। এ ব্যাপারে তো আমার অভিজ্ঞতাও এটাই যে আপনি চলে আসুন, এতটা থেকে এতটা পর্যন্ত পড়াই, এর জন্য ফিস এত, তো আপনার পরীক্ষা সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে, সাথে এই কথাটিও বলে। আর পরিষ্কার বিষয় যে খাতা উনিই চেক করবেন, তাই এ ব্যাপারেও কিছু ইরশাদ করুন যে শিক্ষকের কাজ কি কোনো প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদেরকে শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া, নাকি সেখান থেকে কাস্টমার বানানো। চলে এসো ভাই আমার টিউশনে।
দেখুন, এর জবাব আমি অন্য একটি দৃষ্টিকোণ থেকে দিচ্ছি, তা হচ্ছে একটি কমার্শিয়াল ওয়ে, যে টিচার টিচিংয়ের যে প্রফেশন আছে তাকে কমার্শিয়াল বানানোর কারণে হতে পারে এ প্রবলেম হচ্ছে। কারণ এটি অনেক বড় একটি খেদমত। আর এমনও হয়েছে যে এমন এমন টিচার শিক্ষক আপনারা পাবেন যারা শুধুমাত্র নিজের ছাত্রদের সুশিক্ষা এবং প্রশিক্ষণের জন্য ফ্রি অফ কস্ট নিজের সময় দেন। তাদের আকাঙ্ক্ষা এটাই হয় বাচ্চারা বড় হোক, তাদের ভবিষ্যৎ সুন্দর হোক, উপার্জন করা তাদের মকসদ হয় না। তো যখন যেহেতু বর্তমানে এই যুগে এডুকেশন ইন্ডাস্ট্রি নামটি প্রসিদ্ধ, এডুকেশন ডিপার্টমেন্ট নামটি প্রসিদ্ধ নয়, কেননা এডুকেশন নিজেই একটি ইন্ডাস্ট্রি হয়ে গেছে যা কিনা অনেকটা ইনভেস্টমেন্ট হিসেবে সামনে আসছে, আর এতে ইনভেস্টর আসেন আর বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। এসব প্রতিষ্ঠানে যা যা হয়ে থাকে ডেফিনেটলি আমি সবার ব্যাপারে তো বলবো না, বলাও উচিত নয়, তবে এমনও আছে, আমি যা বোঝাতে চাইছি আপনারা এটি বুঝেছেন হয়তো। এখন এতে টিচার যদি এই কারণে দুর্বলতা দেখায় যে দুর্বলতা দেখাবো, স্টুডেন্ট আমার কাছে অ্যাজ এ টিউশন পড়া শুরু করবে, তাহলে আলাদাভাবে আমার ইনকাম শুরু হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, ওনার যে মূল চুক্তিভিত্তিক পেশা রয়েছে যার উপর উনি টিচিং করেন, আর ওনার যে কাজ ছিল স্টুডেন্টদের সকল বিষয়গুলো প্রপারলি ডেলিভার করতে হবে আর তাদেরকে এক্সামিনেশনের জন্য তৈরি করতে হবে, তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে, একটি রেসপন্সিবিলিটি রয়েছে টিচার্সের, যদি এইসব না করে আর আলাদা না করুক, যদি এই নিয়ত করে যে এখানে উইকনেস দেখাব, এরপর তাদেরকে আমার টিউশনে নিব, পেছন থেকেও আমার ভালো সুযোগ সুবিধা আছে যে তাদের খাতা আর তাদের পরীক্ষার প্রশ্নপত্র তা আমি দাগিয়ে দেব, তাদেরকে কিছুটা সুযোগ করে দেব যে কি আসবে কি আসবে না, কেননা প্রশ্নপত্রের ব্যাপারে আমি তো জানি, এইসব করে দেব আর তাদের থেকে ফেসও নিব। তো ডেফিনেটলি এই কাজ যদি কমার্শিয়াল ভাবে হয় তাহলে এর মধ্যে ক্ষতি হতে সময় লাগবে না, যেমনটি মেডিকেলে হয়েছে, মেডিকেল কমার্শিয়াল হয়ে গেছে আর এর ফলে কতটা ক্ষতি হচ্ছে এ ব্যাপারে আমার চেয়ে বেশি আপনার অবগত আছে। মেডিসিনকে দেখুন, এটি কতটা প্রফেশনাল থেকে কমার্শিয়াল হয়ে গেছে আর এর ফলে কতটা ক্ষতি হচ্ছে এটি আপনি দুনিয়ার যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাবেন। যখন আপনি কমার্শিয়ালের দিকে আসেন আর আপনার মূল দৃষ্টি যখন সম্পদের উপর গিয়ে পড়ে যে আমাকে এই কাজের মাধ্যমে টাকা উপার্জন করতে হবে, তাহলে আপনার চারিত্রিক মানদণ্ড যা প্রতিষ্ঠা করা হয়েছে সব অকার্যকর হয়ে যাবে, অতঃপর তাকে ডিমোলিশ করে দেওয়া হয় আর ওই পানি পরবর্তীতে নিজ লাইন থেকে বেরিয়ে চলে আসে, অতঃপর ধ্বংসযজ্ঞ চালায়। আর যখন আল্লাহ না করুক টিচারের মধ্যে এসব কিছু ঘটে তাহলে কিভাবে হবে? কিন্তু যেহেতু আমাদের আলোচ্য বিষয় টিচার্স নন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষকের হক আদায়ের জন্য একজন ছাত্রকে কি করা উচিত।
আরো একটি কল নিচ্ছি, অতঃপর ইনশাআল্লাহ। জি,
শিক্ষকদের মধ্যে এই বিষয়টি দেখা যায় যে ক্লাসে মেধাবী ছাত্র থাকে, প্রত্যেক শিক্ষকই গর্ব করেন, সকলের কাছে বলে বেড়ান এরা আমার স্টুডেন্ট, যদি দুর্বল ছাত্র থাকে তার ব্যাপারে কেউই বলেন না সে আমার স্টুডেন্ট।
কত তো ঠিক হাজি সাহেব, মা বাবাও যে সন্তান ভালো হয় তার ওনারশিপ নিতে থাকে, শিক্ষক ছাত্রদের ব্যাপারেও এমন করেন।
কিন্তু এটি তবে এক্ষেত্রে শিক্ষকের উচিত যদি তিনি বুঝতে পারেন অমুক ক্লাসের মধ্যে অথবা অমুক শ্রেণীতে আমার অমুক স্টুডেন্ট তালিবে ইলম সামান্য দুর্বল, তো শিক্ষকের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে তার উপর বেশি মনোযোগ দেওয়া উচিত আর তার উইকনেসকে দূর করা হোক। যে ফল নিজে নিজে পরিপক্ব হচ্ছে তাকে তো পরিপক্ক হতে দিন, তা পেকেই যাবে। কিন্তু যা পরিপক্ক হওয়ায় আপনার মনোযোগের উপর নির্ভরশীল তা না হলে কাছে থেকে যাবে অথবা আল্লাহ না করুক নষ্ট হয়ে যাবে, তখন তার উপর অধিক মনোযোগ দিন। কেননা যেহেতু আপনি ওই বাগানের মালিক, যখন সব ফল পেকে যাবে ফলের মিষ্টতা অনুভূত হবে ইনশাল্লাহ যতটা খুশি আপনি হবেন সম্ভবত আর কেউ হবে না। মালিকে তার বাগানের প্রতিটি ফুলের প্রতি ভালোবাসা থাকা উচিত।
জি মারহাবা। তবে হাজি সাহেব, যারা ছাত্র তাদেরও তো একটি দায়িত্ব আছে, তারা নিজেদেরকে এমন যোগ্য বানাক স্পষ্ট বিষয় যে আপনি দেখুন যে যেমন এই টেবিলটি, তো এই টেবিলের উপর আপনি 60 কেজির লোহা তো রাখতে পারবেন না, টেবিল যেহেতু, টেবিলের উপর পাত্র রাখবেন, অন্য যেসব হালকা সামগ্রী তা রাখতে পারবেন।
দেখুন একটি ক্লাসে 40-50-60 জন যদি ছাত্র থাকে, আপনি কিভাবে ভাবতে পারেন যে সকল ছাত্রই একরকম হবে? হয় না, অনেকে ভিন্ন হয়। অর্থাৎ একই ক্লাসের কোনো এক ছেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে যায়, আর কেউ কেউ অন্য কিছু হয় আর্কিটেক্ট হয়ে যায়, একজন হিসাব নিকাশ অভিজ্ঞ হয় আরেকজন ড্রয়িংয়ে অভিজ্ঞ হয়। টিচার বলে তুমি এটা কেন করছো না, বলে যে আমি ড্রয়িং অনেক ভালো পারি। সে যখন ভালো ড্রয়িং করতে পারে তখন সে ভালো আর্কিটেক্ট হয়ে যায়, সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারে না। আর যে হিসাব নিকাশ ভালো পারে ভালো ড্রয়িং করতে পারে না, সে তো লাইনও আঁকতে পারে না, যখন সে স্কেল দ্বারা লাইন আঁকে তাও বাঁকা হয়ে যায়। ঠিক তো, তো প্রত্যেকে ভিন্ন হয়, তো স্টুডেন্টদের ভিন্ন ভিন্ন সাইকি থাকে, স্টুডেন্টদের ভিন্ন ভিন্ন প্রায়োরিটিসও থাকে। জেনারেলি একটি বিষয় নিয়ে যখন স্টুডেন্ট আগাতে থাকে তা আলাদা বিষয়, কিন্তু যদি শিক্ষকের মনে হয় অমুক বিষয়ে তার মনোযোগ অথবা তার পারদর্শিতা বেশি, আর তার এই যে কর্মকাণ্ড, তার এই যে চিন্তাভাবনা বা এই যে বা তার এই প্যাশন তা কুরআন ও হাদিসের সাথে ইসলাম ও দ্বীনের কোনো শিক্ষার সাথে সাংঘর্ষিক নয়, আর যেটিকে ইসলাম ও দ্বীন সেটিকে এন্ডোস করে, তখন শিক্ষকের উচিত, টিচারের উচিত সেই বিষয়ে তার মনোবল বাড়ানো, অতঃপর তাকে সেই পথেই নিয়ে চলুন।
হাজি সাহেব ক্ষমা চাইছি, আমি আপনার কথা থামিয়ে দিলাম। এটি কি মা বাবার দায়িত্ব নয়? শিক্ষক তো হাজি সাহেব, শিক্ষকের কাজ হচ্ছে তিনি পড়াবেন, যিনি টিচার তিনি পড়াবেন। কিন্তু বর্তমানে যেমনটি হয় তা হচ্ছে টিচার্স এবং প্যারেন্টসদের
যে সাক্ষাৎ হয়ে থাকে, যেরকমই হোক যেভাবেই হোক,
তা প্যারেন্টস
এই যে
মিটিংয়েই শুধুমাত্র হয়ে থাকে। এছাড়া
টিচার্স যারা রয়েছে তারা
নাগালের বাইরে থেকে যান, অনেক সময় নাগালের বাইরে থাকেন না, ডাইরেক্ট কথা বলতে পারেন। আপনি কি মনে করেন না টিচার্স তো শুধু পড়াবেন, যিনি ম্যাথমেটিক্সের টিচার তিনি তো ম্যাথমেটিক্সই পড়াবেন, এখন তিনি দেখছেন ছাত্র পারছে না, তিনি তো তাকে পড়ানোর চেষ্টা করবেন, এটি তো মা বাবার দায়িত্ব। তারা যদি তাদের সন্তানকে দেখেন যে আমাদের সন্তান এই ফিল্ডে যোগ্য নয়, অথবা সন্তান নিজেই অনেক সময়
বলে থাকে যে আমি এটা বুঝতে পারি না, আমি ওটা বুঝতে পারি না,
রাইট অফ চুজ দেয়া, এটি তো মা বাবার দায়িত্ব হওয়া উচিত।
সামটাইম যদি আমি জেনারেল প্র্যাকটিসের কথা বলি যা আমাদের সমাজে চলমান, সেটা মাদ্রাসার সাথে হোক, দিনী প্রতিষ্ঠানের সাথে হোক অথবা দুনিয়াবী প্রতিষ্ঠানের সাথে হোক, অধিকাংশ সময় শিশুরা নিজ শিক্ষকদের সাথে অতিবাহিত করে। সকাল 7টা কেননা মা বাবার কাজ হয়ে গেছে, আনা নেয়া, খাওয়ানো, শোয়ানো, অতপর টিউশনে পাঠানো, অতপর খাওয়ানো, অতপর হোমওয়ার্ক করানো, অতপর শোয়ানো, অতপর তার কাপড় ধোয়া, সকাল ইস্ত্রি করে জামা পড়ানো, অতপর তাকে ওঠানো, এরপর খাওয়ানো, এরপর পাঠানো, এরপর শোয়ানো। বর্তমান মা বাবারা সন্তানের এই মেনটেন্যান্সে লেগে আছে, ঠিক তো, আর টোটাল ডিপেন্ড করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উপর, শিক্ষকের উপর। তাই শিক্ষক যদি তাকে না শেখায়, কেননা এটি জেনারেল প্র্যাকটিস, আর যদি কোনো ধর্মীয় পরিবার হয়ে থাকে সেখানে এক আধা ঘন্টা মাঝখানে কোরআন পড়ানোর জন্য কোনো না কোনো এক ব্যবস্থা তৈরি করা হয়, তবে যদি বিষয়টি জেনারেলি দেখেন, আমি ওভারঅল একটি কালচারের কথা বলছি, ঠিক তো, যারা ধর্মীয় শ্রেণীভুক্ত, যারা ধর্মীয় ভাব নিয়ে চলছেন, তাদের বিষয়টি তাদের নিজ জায়গাতে রাখছি আমরা, কিন্তু আমি জেনারেল কথাগুলো বলছি, কেননা চ্যানেলের সামনে সব শ্রেণীর মানুষই বসেন। এক্ষেত্রে এমন হয় যে সকল টিচার আছেন, শিক্ষক আছেন, তিনি কোনো দিনই শিক্ষার্থীদের পড়ান অথবা দুনিয়াবী স্টুডেন্টকে। যদি তিনি তাদের ফোকাস করার চেষ্টা করেন আর চেক করেন, সে অনুযায়ী তিনি প্যারেন্টসকে গাইড করুন যে আপনার সন্তান একদমই আনাড়ি নয়, আপনার সন্তান একেবারেই কম মেধাবী নন, আপনার সন্তান একদমই ফেল নয়, অর্থাৎ ফেলিওর পজিশনে নয়, আপনার সন্তানের প্রায়োরিটি এটি, আপনার সন্তানের সক্ষমতা এই। এখন এক্ষেত্রে দেখুন যে সন্তান যদি প্রপারলি কনভার্টেবল হয় আর যদি আসলে এমন জায়গায় তার মনোযোগ যায় যেখানে না তার দিনের ফায়দা আছে না দুনিয়াবী ফায়দা আছে, সেক্ষেত্রে স্টুডেন্টকে টিচার এবং প্যারেন্টস উভয় মিলে সংশোধন করুন আর তাকে মোল্ড করুন। তো আদারওয়াইজ যদি এই জাতীয় কোনো সমস্যা না থাকে যা আমি ইতিপূর্বে আলোচনা করেছি, তা না হলে ডেফিনেটলি তাকে ওই দিকেই রাখা উচিত। কেননা প্যাশন অনুযায়ী যখন প্রফেশন হয় তখন প্যাশন প্লাস প্রফেশন ইজ ইকুয়াল টু পারফরমেন্স।
ঠিক বলেছেন,
ঠিক তো,
একদম ঠিক বলেছেন আপনি,
বিষয়গুলো খুবই জরুরি।
কিন্তু হাজি সাহেব আমাকে এটি বলুন, টিচার্স যদি এটা বলেন যে ম্যাথমেটিক্স পারে না, তাকে আপনার ড্রয়িং এর দিকে নিয়ে যান, আপনার সন্তানকে আমরা দেখছি সে জিওমেট্রিতে, তার জ্যামিতি শাস্ত্রতে জিওমেট্রিতে শখ, সে বর্গ বানাচ্ছে, স্কোয়ারও বানাচ্ছে, সমতুলও আঁকছে, ট্রায়াঙ্গেলও বানাচ্ছে, ত্রিকোণও বানাচ্ছে, অর্থাৎ এসবের মধ্যে তার আগ্রহ আছে। তখন প্যারেন্টস টিচারকে বলেন আপনি পড়াতে পারেন না, আপনি পড়ানো ঠিক করুন, আপনার তো কাজই হচ্ছে পড়ানো, আপনি বাচ্চাদের পড়ানোর পরিবর্তে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাকে এটা না তাকে ওটা পড়ান, এর মানে তো আপনি পড়াতে পারেন।
দেখুন সব ধরনের প্যারেন্টসই দুনিয়াতে পাওয়া যায়, কেউ কেউ এভাবে কঠোর হয় শিক্ষকের সাথে কথা বলেন, আর কেউ শিক্ষকদের অনেক সম্মান দিয়ে বলে জি জি স্যার আপনার কথা চিন্তা করার মতো, যদি এমন হয় তাহলে ইনশাল্লাহ দেখব, আপনিও আমাদেরকে হেল্প করুন আমরাও চেষ্টা করছি। অর্থাৎ এটি একজন সন্তানকে নিয়ে, যেদিন শিক্ষক এবং মা বাবার মধ্যে তর্কাতর্কি শুরু হবে তার ফিউচার ডার্ক হয়ে যাবে, শিক্ষক এবং প্যারেন্টসকে এক পেজে রাখা উচিত। কেননা একদিকে এর সন্তান, অপরদিকে তার স্টুডেন্ট, কিন্তু উভয়ে তাকে সুশিক্ষিত করে সমাজের একজন নেককার আর ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ ব্যক্তি বানিয়ে দিতে হবে, এটি উভয়েরই কাজ। তাই উভয়কে মিলেমিশে তার শিক্ষা এবং প্রশিক্ষণে অংশ নিতে হবে। যদি উভয়ের মাঝে মতবিরোধ দেখা যায় তখন সমস্যা তৈরি হবে।
জি ঠিক বলেছেন, কল নিয়েছি।
অনেক সময় ছাত্রদের মধ্যে কেউ কেউ শিক্ষকদের কোনো কথা বুঝতে পারে না অথবা কোনো হিকমত বুঝতে পারে না, তখন সে শিক্ষকের ব্যাপারে ভীত হয়ে পড়ে কিংবা অসন্তুষ্ট হয়ে যায়, আর এর ফলশ্রুতিতে সে শিক্ষকের ব্যাপারে মন গড়া প্রপাগান্ডা শুরু করে দেয়। তাই এ সম্পর্কে বলুন যে যদি কখনো শিক্ষকের প্রতি অসন্তুষ্ট কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন এমন পরিস্থিতিতে ছাত্রদের কি করা উচিত?
এই বিষয়টি একেবারে হওয়া উচিত নয়, শিক্ষকের প্রতি কেন অসন্তুষ্ট হবে?
যখন বুঝতেই পারছে না, নারাজ না হয়ে আর কি করবে?
শিক্ষকের সাথে কথা বলুন, গিয়ে শিক্ষককে রিকোয়েস্ট করুন, আর শিক্ষকের কাছে গিয়ে কথা বলুন যে আমাকে আর একটু সহজভাবে বুঝান, আর একটু সহজভাবে বুঝান। শিক্ষক একজন চিকিৎসকের মতো হবেন, যখন রোগী সুস্থ হয় না তখন চিকিৎসক তাকে রুগ্ন অবস্থায় ছেড়ে দেন না, তিনি শতবার ওষুধ বদলে বদলে চেষ্টা করেন যে কোনোভাবে আমার রোগীকে সুস্থ হতে হবে। আর রোগী যদি ডাক্তারের উপরে চড়ে বসে আর ডাক্তার যদি রোগীর প্রতি অসন্তুষ্ট হন তাহলে কি ফায়দা? এটি হওয়া উচিত নয়।
ঠিক আছে, জি কল।
যদি কোনো ছাত্র ক্লাসে পড়া না শিখে আসে, ঘরে না পড়ে, তখন শিক্ষকের কঠোরতা অবলম্বন করা উচিত নাকি উচিত নয়?
একটি স্টেপ পর্যন্ত কঠোরতা প্রদর্শনের অনুমতি শিক্ষকের নিকট থাকে, কিন্তু এই মুহূর্ত এই যুগের কথা আমি যদি বলি, আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে কঠোরতা প্রদর্শন করবেন না। সকলেই, স্পেশালি যারা দিনই পড়ান, কোরআন পড়ান, হাদিস পড়ান, তাদের তো এ বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন জরুরি। এমনিতেই কে আসে দিন এবং এই লাইনে পড়ার দিকে? তো যতটা স্নেহ মোহাব্বত ভালোবাসা দিয়ে পড়াবেন, হিকমত ও কৌশলের মাধ্যমে পড়াবেন, আর কল্যাণকামিতা এবং সহমর্মিতা নিয়ে পড়াবেন, তো আমার ধারণা যে এটি তাদের জন্য, তাদের সকলের জন্য অধিক উত্তম হবে, এটিই আমার আবেদন। কঠোরতা ব্যতীত কাজ হতে পারে।
আর দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনাতে আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেয়া
আছে, নিয়ম বানানো আছে। এখানে তো প্রহার করার অনুমতি নেই, প্রহারের ব্যাপারে জিজ্ঞেস করেননি, তিনি কঠোরতার বিষয়ে জিজ্ঞেস করেছেন, কঠোরতা প্রহারের নাম নয়।
কঠোরতা, হাজি সাহেব, কঠোরতার মধ্যে অনেক কিছুই আছে, কঠোরতা এর মধ্যেও
এটি আপনার মর্জি, আপনি যার উপরই চান সংযুক্ত করতে পারেন।
আল্লাহু আকবার, ঠিক আছে, যাই হোক, এক্ষেত্রে কঠোরতা উচিত,
কোমলতা দেখাতে হবে, সকল সফলতা ও সৌভাগ্য নম্রতা সহজতায় নিহিত।
মারহাবা, মাশাআল্লাহ, জি কল।
শিক্ষক কি তার ছাত্রদের নিয়ে নিজের ঘরে কাজকর্ম করতে পারবেন? এটিও কি শিক্ষকের হকের মধ্যে পড়বে? যদি ছাত্র তার শিক্ষকের এই আদেশ না মানে তাহলে কি সে গুণাগার হবে? আর শিক্ষকের মহব্বত আমাদের অন্তরে কিভাবে তৈরি হবে, এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন।
ইলমে দিনের যে সকল শিক্ষক আছেন তাদের গুরুত্বকে, তাদের ফজিলতকে বুঝুন। কেউ হলেন হাফিজ, কেউ হলেন আলিম, তো কেউ কারি, কেউ আবার মুফতি। উনাদের যে গুরুত্ব, উনাদের যে ফজিলত আছে, যদি আমরা সেগুলো পড়ি বুঝি তো উনাদের মহাব্বত অন্তরে তৈরি হবে। নাম্বার এক, উনাদের মাধ্যমে যে উপকার হচ্ছে ফলে উনাদের মহাব্বত আমাদের অন্তরে তৈরি হবে। আর দ্বিতীয় বিষয় যা আপনি বলেছেন যে ঘরের কাজকর্ম করানো সম্পর্কে, এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে শিক্ষকের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত, বেঁচে থাকা উচিত।
নিজেই করুক, নিজের ঘর নিজের কাজও নিজেই করুক,
এর থেকে বেঁচে থাকা উচিত। এর ফলে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অতঃপর অনেক সময় ন্যায় নীতিতেও পার্থক্য আসতে পারে। যদি একজন তালিবে ইলম কাজ করেন, ঘরের কাজ করেন, তাহলে তার ব্যাপারে হয়তো অন্যান্য ছাত্রদের তুলনায় সাম্যতার বিষয়টি ঝুঁকিতে পড়তে পারে। শিক্ষক বুঝতে পারছেন হয়তো আমি কি বলতে চাচ্ছি।
জি কল,
যারা শিক্ষকতার পেশায় আসেন তাদের অধিকাংশের মধ্যেই ওই কোয়ালিটি অনুপস্থিত যার মাধ্যমে তারা শিক্ষকতা করতে পারবেন। এই বিষয়টি সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করুন, যাতে করে যাদের মাঝে প্রকৃত কোয়ালিটি আছে তাদের এই ফিল্ডে আনা যায় এবং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা যায়।
দেখুন, আমি যাকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে বলে থাকি, উচ্চ পর্যায়ে যেসব লোক আছেন যারা নিয়ম কানুন ইমপ্লিমেন্টেশন ইত্যাদি যারা তৈরি করতে পারেন, আমি তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে এই আবেদন জানিয়েছি যে আমাদের এখানে শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ওয়ার্ল্ডলি এডুকেশনের ব্যাপারে আমি বিশেষভাবে বলেছি, এটি প্রাইমারি সেকেন্ডারি অন্যান্য সকল স্কুল নেই এর মধ্যে, কিন্তু আমি জেনারেলি আলোচনা করেছি। তো শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের কোনো ট্রেনিং ইনস্টিটিউশন অথবা তাদের কোনো কোর্স, তাদের কোনো সার্টিফিকেশন কি আছে যে যদি তারা এই কোর্স করে আসেন, দুই মাস, চার মাস, ছয় মাস, যতটুকু সময়ের প্রয়োজন হয় তাদের ওই সার্টিফিকেশন হবে, তাতে কোনো অনিয়ম হওয়া যাবে না, ঘরে বসে সার্টিফিকেট পেয়ে যাবে, সার্টিফিকেশন হবে, তা এমন হবে যে ওনাদের কারিকুলামের সাথে সাথে অন্যান্য যেসব টিচিং স্কিল আছে যার ফলে ওনারা কিছু শিখেছেন, বুঝেছেন অথবা অভিজ্ঞতা অর্জন করেছেন কি করেননি, যেভাবে একজন পাইলটের হাতে প্যাসেঞ্জার এমনি দেয় না যে বিমান উড়িয়ে নিয়ে যাও। এভাবে একজন টিচারের কাছে আমরা আমাদের দেশের আর আমাদের জাতির এবং আমাদের নাগরিকদের ভবিষ্যৎ দিয়ে রেখেছি। তো তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো হওয়া উচিত যা না হওয়ার কাছাকাছি। এমন কিছু স্কুল আছে, এমন প্রতিষ্ঠান আছে যারা নিয়মমাফিক এই ধরনের সিস্টেম এস্টাবলিশ করে রেখেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনারা ওইসব প্রতিষ্ঠান পাবেন যেখানে এরকম সিস্টেম নেই। প্রত্যেক শিক্ষিত ব্যক্তি টিচার হতে পারে না, যেভাবে সকল প্রিচার টিচার নন আর সব টিচার প্রিচারও হন না। প্রিচার ও টিচার উভয়টি একই ব্যক্তির মাঝে একত্রিত হয়, তো বিষয়টি খুব সুন্দরভাবে তৈরি হয়। কেননা প্রিচিংও করছেন, টিচিংও করছেন, যখন তার প্রিচিং এবং টিচিং একসাথে হয় তখন সামনের ব্যক্তির জন্য বোঝাটা আরও বেশি সহজ হয়ে যায়। প্রত্যেক বিদ্যাতে অভিজ্ঞ লোক থাকেন, প্রত্যেকে টিচার হতে পারেন না। এভাবে যতক্ষণ আমাদের এখানে অ্যাজ এ টিচার এর কোনো নিয়ম তৈরি হবে না, যেমন দেখুন, বিনা ড্রাইভিং লাইসেন্সে কেউ ড্রাইভিং করতে পারে না, আইন বানিয়ে ফেলা। অন্ধ যদি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় আমরা কি করতে পারি, তাই না? তো এটি আলাদা একটি বিষয়। কিন্তু যেভাবে একজন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং করতে পারে না, সেভাবেই টিচার বিনা লাইসেন্সে কিভাবে টিচিং করতে পারবে? তো ওনার জন্য কোনো আইন কানুন যদি না থাকে তাহলে হওয়া উচিত, যদি থাকে তাহলে ইমপ্লিমেন্ট হওয়া উচিত, যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে তা প্রপারলি এটি কার্যকর করা উচিত।
মারহাবা, জি কল।
নিগ্রানে সুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষকের চালচলনের দুর্বলতা কি শিক্ষকের নিজের জন্য কোনো সমস্যার কারণ হতে পারে?
অবশ্যই, অর্থাৎ যখন স্টুডেন্ট কনফিউজ হবে, শিখবে এবং বুঝবে কোথা থেকে। একটি ঘটনা মনে পড়ল, এক ব্যক্তি ছিলেন, আচ্ছা, ইসলামিক কনফারেন্স টাইপের একটি অনুষ্ঠান ছিল হল রুমে। প্রায় যতজন লোক বসা ছিলেন সকলে ধার্মিক ছিলেন, যারা ইসলামিক অনুষ্ঠানে এসেছিলেন। এক ব্যক্তি এসে মঞ্চে দাঁড়ালেন এবং তিনি স্পিচ দিতে চাইলেন। তো সকলে খুবই অবাক হলেন, চেহারায় একটিও পশম নেই, অথচ এটি একটি ইসলামিক অনুষ্ঠান। তিনি সকলের ফেস রিডিং করছিলেন যে কেউ আমার বক্তব্য শোনার জন্য প্রস্তুত নন। গুনগুন শব্দ করছে, ফিসফিস শব্দ হচ্ছে। বললেন, আমি প্রথমে আপনাদের কনফিউশন দূর করে দিচ্ছি। কুদরতিভাবে আমার চেহারায় লোম গজায় না, অর্থাৎ আমার দাড়ি গজায় না, দাড়ি নেই। যখন তিনি এই কথা বললেন তখন হালকা করে একটি হাসির আওয়াজ হলো, হো হো করে উঠল। এখন লোকেরা শোনার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জি, আপনি বলুন। তো যদি কোথাও কোনো জায়গায় যদি স্টুডেন্ট শিক্ষকের আচরণে কোনো প্রবলেম তারা দেখতে পায়, তো এটি ওনার নিজের টিচিং আর ওনার নিজস্ব শিক্ষা ও প্রশিক্ষণে বাধা হতে পারে, কিন্তু স্টুডেন্টদের তাদের শিক্ষকদের দোষ তালাশ করা উচিত নয়। দোষ থাকে না, ভুল বোঝাবুঝি হয়ে যায়, এমনটি হয় না, এমন কিছু বিষয় হয়ে থাকে যা ভুল হয় না, কিন্তু স্টুডেন্টের মেধা যেহেতু অপরিপক্ক হয়, ম্যাচুরিটি ততটা হয় না, তখন অনেক বিষয়ে তারা যা ভুল নয় তাকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু এজ ফ্যাক্টর যখন বড় হয় বুঝে যায় যে না ভাই, এটি শিক্ষকের ভুল ছিল না, আমি এখন আপনাদের এর উদাহরণ দিচ্ছি না। তাই প্রত্যেক বিষয়ে ভুল হবে, আবার প্রত্যেক বিষয় সঠিক হবে তাও জরুরি নয়। আল্লাহ পাক আমাদের উপর রহম করুক। শিক্ষক মহোদয় যাদের কথা আমি উল্লেখ করেছি, যারা সহি আকিদার সুন্নি মুসলমান আর অন্য কোনো শরী ত্রুটি নেই, তাহলে এমন শিক্ষকদের অনেক বেশি সম্মান করা উচিত, ইজ্জত করা উচিত, মর্যাদা দেওয়া উচিত। আর ইনশাআল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে বরকত নসিব হবে। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।